নমস্কার, আমি অনুভব। তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। এর আগে তোমরা নিশ্চয়ই শুনেছ দেবজ্যোতি ভট্টাচার্যর কলমে বিষবৈত্য সিরিজের উপন্যাস মৃত্যুদূতের প্রথম পর্ব। এখন তোমাদের জন্য থাকছে এই উপন্যাসের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আজকের গল্পের নাম ভূমিকা অর্থাৎ বিষবৈদ্যর চরিত্রে আমাদের সঙ্গে আছেন শ্রদ্ধেয় বর্ষীয়ান শিল্পী শ্রী শঙ্করী প্রসাদ মিত্র। গল্প শুরু করবার আগে বলে রাখি, যারা যারা এখনো আমাদেরকে সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার চ্যানেলে গল্প শুনতে এসেছো, প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করো এবং তার পাশে থাকা বেল আইকনটা অল করে রাখো গল্পের সমস্ত নোটিফিকেশন পেতে। এক একটা সাবস্ক্রিপশন কিন্তু প্রচন্ড মূল্যবান আমাদের কাছে এবং আরো ভালো ভালো কাজ করবার জন্য অনুপ্রাণিত করে। আজকের গল্পটি কিন্তু বই আকারেও প্রকাশিত হয়েছে সুচেতনা প্রকাশনী থেকে। বইটা সংগ্রহ করবার লিংক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে এবং পিনড কমেন্টসে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক দেবজ্যোতি ভট্টাচার্যর কলমে বিষবৈদ্য সিরিজের উপন্যাস মৃত্যুদূতের দ্বিতীয় তথা অন্তিম পর্ব।
চারপাশে ছেঁড়া ছেঁড়া ঝোপ জঙ্গলের মধ্যে একখণ্ড ঘন বন দেখা যাচ্ছিল খানিক দূরে। সেই দিকে এগিয়ে গিয়ে একটা জায়গায় হঠাৎ থেমে গেলাম আমরা। দুর্ভেদ্য লতাপাতার একটা দেওয়াল এইখানে উঠে গেছে আমাদের সামনে। আমাদের এক সঙ্গী তার মধ্যে হাত ঢুকিয়ে কোনো গোপন কলকব্জায় নাড়া দিতে দেয়ালের একটা অংশ ঝাঁপের মতন ওপর দিকে উঠে গিয়ে ভেতরে ঢোকবার একটা রাস্তা দেখা গেল। লতাপাতার দেওয়ালটা আসলে তৈরি করা হয়েছে ধাতব জালের একটা উঁচু বেড়ার গায়ে। খানিক দূরে দূরে স্টিলের খুঁটি পুঁতে তৈরি ফুটতিরিশেক উঁচু বেড়াটা দুর্ভেদ্য। তার ভেতর দিকে আবার ফুট দশেক দূরত্বে দ্বিতীয় একটা বেড়া একই উচ্চতায় উঠেছে। এটা লোহার ফিনফিনে জাল দিয়ে তৈরি। জালের মাথার দিকের ফুটখানেক এলাকা গঁদ জাতীয় পুরু আঠার আবরণে ঢাকা। এক কথা, এই দুর্ভেদ্য দুর্গের ভেতর থেকে একমাত্র উড়ুক্কু জীব ছাড়া একটা পোকাও বাইরে বেরোতে পারবে না। বাইরে থেকে দেখলে কোনো মতেই অনুমান করা যাবে না দুর্ভেদ্য জঙ্গল ছাড়া আর কিছু থাকতে পারে এখানে। ভেতরে প্রশস্ত উঠোন, তার ধার ঘেঁষে ঘেঁষে গোটাষ্টেক বড় বড় কাঁচের ঘর রয়েছে। লম্বাটে গরনের চেহারা, ঢালু ছাদ, সেগুলো থেকে বেশ খানিকটা দূরত্ব রেখে উঠোনের একেবারে মাঝখানে একটা বিশাল বাড়ি। সেটা আর কাঁচের ঘরগুলোর প্রত্যেকটার চারপাশে অজস্র ধূসর বাদামি রঙের পাখি চড়ে বেড়াচ্ছে। তাদের অনেকেই ডানা ছড়িয়ে বারবার ভেসে উঠছে বাতাসে, কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যেই তাদের নড়াচড়া আটকে থাকছিল। আর একটু কাছে আসতে নজরে এলো প্রত্যেকটা পাখির পা প্রায় অদৃশ্য কিছুর সঙ্গে সুতো দিয়ে বাঁধা।
এদের স্থানীয় নাম ভাক্কি, লার্কেরই একটা বিশেষ প্রজাতি, আমাদের বডিগার্ডও বলতে পারেন। তবে এদের কথা এখন থাক, আস্তে আস্তে সবই জানানো হবে আপনাকে, প্রথমে বিশ্রাম করে তাজা হয়ে নিন একটু।
কথাটা কানে যেতে খেয়াল হল ক্লান্তিতে সত্যি শরীর আলগা হয়ে আসছে আমার। উত্তেজনায় এতক্ষণ টের পায়নি, ঘুম পাচ্ছিল খুব। তবু তারই মধ্যে একটা কৌতূহল জেগে উঠছিল মনে, অসীম তো, এরকম কোন জায়গার কথা
বলেননি তাই তো? কারণ এই জায়গাটা আপনার বন্ধু দেখেননি। বহিরাগতদের সঙ্গে যোগাযোগ করবার জন্য আমার অন্য একটা আশ্রম রয়েছে এই বেটের একেবারে অন্য ধারে। এই জায়গাটা গোষ্ঠীর বাইরে আপনি প্রথম দেখলেন।
আমার এই বিশেষ সৌভাগ্যের কারণ?
কারণ আছে বই কি, এই এলাকার কয়েক মাইলের মধ্যে এখনো অবধি যে কজন মানুষ পা দিয়েছে তারা কেউ জ্যান্ত ফিরে যায়নি, ব্যতিক্রম কেবল আপনি। আপনার জন্য আমরা একরকম অপেক্ষাই করছিলাম বলতে পারেন।
আপনি জানতেন আমি আসব?
না, ঠিক সেরকম নয়, তবে হ্যাঁ, অনুমান করছিলাম এরকম একটা কিছু ঘটতে পারে। কিছুদিন আগে সুন্দরনগর থেকে পাঠানো একটা বেতার সংকেত থেকে আমরা প্রথম জানতে পেরেছিলাম কেউ একজন আমাদের সন্দেহ করছে, এবং সুন্দরনগরে আমার এজেন্ট সখারামকে প্রায় চিহ্নিত করে ফেলেছে। সখারামকে একরকম বাধ্য হয়েই সরিয়ে দিতে হয় আমায়। এরপর থেকেই সজাগ ছিলাম আমরা। সে ঘটনার কয়েকদিন পর একটা দীর্ঘ বেতার সংকেত আমাদের যন্ত্রে ধরা পড়ে, কিন্তু তা সাংকেতিক লিপিতে তৈরি করা হয়েছিল, তাই তার অর্থ আমরা ধরতে পারিনি, এবং সেই জন্যই আমরা আরো সাবধান হয়ে যাই।
মনে মনে ফিঙ্গারটনকে একটা ধন্যবাদ দিলাম। ভাগ্যিস জবাবি মেসেজটা তিনি সাইফার করে পাঠিয়েছিলেন। একনাথ স্বামী আর কাক সাহেবের ক্যাকটাসের পরিণতির কথা জানতে পারলে এ কি করে বসত এতদিনে খেয়ে জানে।
এরপর অন্য একটা মেসেজে জানতে পারলাম সন্দেহকারী মানুষটি জুনাগড়ের দিকে ফিরে যাচ্ছে। তাকে গ্রেফতার করবার এবং প্রয়োজনে হত্যা করবার জন্য আমার একটা দল জুনাগড়ে গিয়ে কয়েকদিন অপেক্ষা করে, কিন্তু তারপর দেখা গেল মানুষটি উটের পিঠে জুনাগড়ের পথ ধরলেও সেখানে গিয়ে পৌঁছয়নি। এরপর সুন্দরনগর থেকে জুনাগড়ের মধ্যে প্রত্যেকটা সরাইখানাতে আমরা অনুসন্ধান করি। তাদের একটাতেও উটের পিঠে জুনাগড়গামী কোনো মুসাফিরের খবর ছিল না। এরপর থেকেই বেটের চারপাশে নজরদারি বাড়িয়ে দেওয়া হয়। আপনি বেট থেকে কয়েক মাইল দূরে থাকতেই আপনাকে লক্ষ্য করা হয়েছিল, কিন্তু বাধা দেওয়া হয়নি। বাইরের দুনিয়া ঠিক কতটুকু জেনেছে আমাদের সম্বন্ধে তার একটা আন্দাজ আপনাকে জেরা করে বের করে নিয়ে তারপর আপনাকে সরিয়ে দেওয়ার সব পরিকল্পনাই ছকা ছিল, কিন্তু কাল রাতে ওই রহস্যময় প্রাণীটার মৃতদেহের প্রতি আপনার ব্যবহার আমাকে আকৃষ্ট করে। তারপর আজ সকালে যে বিচিত্র দক্ষতায় আপনি মাকড়সার আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে খালি হাতে তাকে বন্দী করলেন, তাতে আমার মনে হয়েছে আপনার এই দক্ষতাকে আমার ব্রত উদযাপনের কাজে লাগাতে পারবো হয়তো।
আমি যদি তাতে রাজি না হই?
সে কথার উত্তর যথাসময়ে পাবেন, তবে আপনার বিশ্রামের প্রয়োজন, আমারও অন্য কাজ রয়েছে, অতএব বিদায়। জয় ভবানী।
কথা বলতে বলতেই আমরা ততক্ষণে প্রধান বাড়িটার সামনে এসে দাঁড়িয়েছি। দরজার সামনে লম্বা চওড়া চেহারার একজন লোক দাঁড়িয়েছিল। তার হাতে আমায় তুলে দিয়ে লম্বা লম্বা পদক্ষেপে কাঁচের ঘরগুলোর দিকে এগিয়ে গেলেন তিনি। বাড়ির সদর পেরিয়ে তার একতলায় বিরাট একটা হলঘরের মধ্যে এসে দাঁড়ালাম আমরা। ঘরটার ছাদ অনেক উঁচুতে, ছাদের কাছাকাছি দেওয়ালের গায়ে বড় বড় জানলায় লাগানো রঙিন কাঁচ বেয়ে সূর্যের চাপা আলো এসে ধুইয়ে দিচ্ছিল সারা ঘর। সামনেই দাঁড় করানো রয়েছে কোষ্টি পাথরের তৈরি একটা বড় সড় মা ভবানীর মূর্তি। হলঘরটার তিন পাশেই সার সার দরজা, তার একটার দিকে নীরবে ইশারা করে সেই দিকে এগিয়ে গেলেন আমার সঙ্গী। তার পেছন পেছন দরজা পেরিয়ে একটা করিডোর ধরে খানিক এগিয়ে একটা ঘরের সামনে এসে দাঁড়ালাম। নিরাভরণ জানালাবিহীন এক চিন্তে ঘর, তার ছাদের কাছে ঘুলুঘুলি দিয়ে হাওয়া আসবার ব্যবস্থা, ভেতরে চৌকিতে বিছানা পাতা ছিল, একপাশে কাঠের টুলের ওপর একটা জলের কলসি আর গ্লাস রাখা। ঘরে ঢুকে সটান বিছানাটার ওপর এসে বসলাম আমি। অমনি বন্ধ হয়ে গেল ঘরের দরজা, প্রায় সঙ্গে সঙ্গেই গভীর ঘুম ঝাঁপ দিয়ে এলো আমার চোখে। লম্বা একটা ঘুম দিয়ে উঠে দেখি শরীর একেবারে ঝরঝরে হয়ে গেছে। কাঠের টুলের ওপর জলের কলসির পাশে একটা থালায় রুটি, দুরকম সবজি আর এক বাটি দই ঢাকা দেওয়া ছিল। খেয়ে নিয়ে উঠে দরজাটা টেনে দেখলাম, একবার খোলাই রয়েছে। বোঝা যাচ্ছিল নিজের ঘাঁটিতে আমায় নিয়ে বিশেষ দুশ্চিন্তা নেই বীরেন্দ্র সিংহ। খানিক বাদে খোলা দরজা দিয়ে বেরিয়ে ঘুরতে ঘুরতে গিয়ে হাজির হলাম গতকালের সেই হল ঘরটাতে। ঘড়িতে দেখাচ্ছিল ভোর পৌনে ছটা। বাইরে হালকা আলো ফুটেছে, তারই আভাসে নজর পড়ছিল মা ভবানীর মূর্তির সামনে আরও একটা পাথরের মূর্তির মতোই স্থির হয়ে বসে রয়েছেন বীরেন্দ্র সিংহ। আমি নিঃশব্দে এসে তার পেছনে হাত জোর করে বসলাম। বেশ খানিক্ষণ পরে চোখ খুললেন তিনি, তারপর সপ্রশ্ন দৃষ্টিতে আমার দিকে ঘুরে তাকালেন।
কেন এসেছেন এখানে? শুধুমাত্র একজন মানুষের মৃত্যুর কারণ খুঁজতে নিজের দেশঘর কাজকর্ম ছেড়ে কেউ এভাবে আসে না, অতএব সে অজুহাত দেবেন না। তারপর এখানে এসে ওই অদ্ভুত মরা জীবটাকে এত যত্নে কবর দিলেন কেন? তাছাড়া আপনি আমার ব্যাপারে ইংরেজকে রেডিওতে খবর পাঠিয়েছিলেন, আপনাকে কি তারাই এখানে পাঠিয়েছে? আমায় সত্যিটা বলুন।
একটু ভেবে উত্তরগুলো নিজের মাথায় সাজিয়ে নিয়ে মুখ খুললাম। আমি জানালাম আবলুস ও অমরলতার অভিযানের কথা এবং কিভাবে তার মৃতদেহকে একরকম হঠাৎ করেই আমি গতকাল খুঁজে পেয়ে গিয়েছিলাম ভালান্দান বেটে। জানালাম আমাকে কলকাতা পুলিশের মাইকেল ফিঙ্গারটন এখানে পাঠিয়েছেন। মিথ্যে করেই বললাম আমার অন্য উদ্দেশ্য আছে।
হেয়ালি করবেন না।
ঠিক আছে, সোজাসুজিই বলি, কাল আপনাকে কথাটা আমি সত্যি বলিনি। অসীমবাবু আমার বন্ধুটন্ধু কেউ নন, কলকাতা পুলিশ ওর অস্বাভাবিক মৃত্যুর কেসে বিশেষজ্ঞ হিসেবে আমার মতামত চেয়েছিল। তদন্তে গিয়ে আপনার পাঠানো মাকড়সাটা পেশাগত কারণেই আমাকে কৌতূহলী করে তুলেছিল। কোনো নতুন জাতের অজানা নিউরোটক্সিন আছে এর বিষে। আমাদের পেশা এই ধরনের একটা জীব সোনার খনির তুল্য। ওর বিষ থেকে দুরারোগ্য কিছু স্নায়ুগঠিত অসুখের ওষুধ তৈরি হতে পারে। সেরকম একটা পেটেন্ট একবার নিতে পারলে আমার আগামী কয়েক পুরুষের আর খাওয়া দাওয়ার চিন্তা থাকবে না, তাই আমার এখানে খুঁজতে আসা। তবে স্বার্থটা নিজের হলেও অভিযানের যাবতীয় খরচ ইংরেজদের থেকেই আদায় করেছি আমি। চুক্তি ছিল মাকড়সার উৎস খুঁজে বের করে সে খবরটা তাদের হাতে তুলে দিতে হবে। যতক্ষণ সঠিক খবর পাইনি ততক্ষণই তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছিলাম, বিনিময়ে অভিযান চালিয়ে যাওয়ার খরচ তারা প্রতিদিন জুগিয়ে গেছে। তারপর আপনার নাগাল ঠিক কোথায় মিলতে পারে তার একটা আন্দাজ পেয়ে যাওয়ার পর তাদের প্রয়োজন ফুরিয়ে গেল আমার কাছে, তখন কিছুই পাওয়া গেল না। আমি তাই জুনাগড় ফিরে যাচ্ছি, এই মর্মে তাদের কাছে একটা বার্তা পাঠিয়ে আমি আপনার সন্ধানে রানের গভীরে চলে আসি। এছাড়া ইংরেজ পুলিশের সঙ্গে এই মুহূর্তে আমার আর কোনো যোগাযোগ নেই।
আপনি আমায় এই গল্পটা বিশ্বাস করতে বলছেন? আপনি যে ইংরেজের চোর নন তার কোনো প্রমাণ আছে আপনার কাছে?
না, নেই। অন্যদিকে আপনি কি, আপনার উদ্দেশ্য মহৎ না নারকীয় তা আমারও জানা নেই, কিন্তু কথাটা হল আপনি যদি স্বয়ং শয়তানের অনুচর হন তাতেও আমার কিছু যায় আসে না। যে ধান্দায় এসেছি সেটা সিদ্ধ হলেই আমার যথেষ্ট। ঠিক একইভাবে আমার প্রকৃত পরিচয় নিয়ে আপনারও মাথা ঘামাবার কোনো কারণ নেই। আপনার একটা কোনো মিশন আছে, আর আছে ওই জীবটা। আমার একটা স্বার্থ আছে, আর সেই সঙ্গে আছে কিছু পেশাগত দক্ষতা যার সামান্য পরিচয় আপনি কাল পেয়েছেন। এ দক্ষতা নিঃসন্দেহে আপনার কাজে আসবে, আমি তো আপনাকে বিক্রি করতে রাজি আছি। বিনিময়ে আপনার মাকড়সাদের নিবিড় পর্যবেক্ষণের সুযোগ এবং ফিরে যাবার সময় নমুনা হিসেবে এদের কয়েকটাকে সঙ্গে নিয়ে যাবার অনুমতি, এইটুকু আমার দাবি। ভেবে দেখুন বীরেন্দ্র সিংহ, এতে দুপক্ষেরই লাভ আছে। একে অন্যের পরিচয় নিয়ে অকারণ সন্দেহ করে সময় নষ্ট করবার কোনো অর্থ নেই।
একটা কথা আপনি ভুলে যাচ্ছেন বন্ধু, আপনি আমার বন্দি, এখানে আপনার তরফে কোনো শর্ত রাখবার কোনো ক্ষমতা আপনার নেই। এখনো যে আপনাকে প্রাণে বাঁচিয়ে রেখেছি সেটাই কি আমার তরফে যথেষ্ট মূল্য নয়?
না, যথেষ্ট নয়। আমার পেশাগত দক্ষতার মূল্য আমি খুব ভালো করে জানি বীরেন্দ্র সিংহ। আমাকে প্রাণে মারলে লোকসানটা আপনারই হবে, আপনি কখনোই তা চাইবেন না। এরপর খানিকক্ষণ নিঃশব্দে চোখে চোখে যুদ্ধ চলল আমাদের। ইচ্ছাশক্তির এই লড়াইটা সবসময় দেখেছি খুব গুরুত্বপূর্ণ হয়। এ খেলায় আমি এর আগেও জিতেছি বহুবার, এবারেও তার ব্যতিক্রম হল না। খানিক বাদে চোখ সরিয়ে নিলেন বীরেন্দ্র সিংহ।
বেশ, আমি রাজি, তবে কোনো চালাকির চেষ্টা করবেন না, আর পালাবার চেষ্টা করলে?
পালাবার চেষ্টা করবার জন্য তো আমি এখানে আসিনি, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। যতদিন আমার উদ্দেশ্য সম্পূর্ণ না হয় ততদিন সে চেষ্টা আমি করব না। ততদিন আপনার লোককে আমি প্রয়োজনীয় প্রশিক্ষণও দিয়ে চলব।
তার মানে যা জানার তা জানা হয়ে গেলে তখন পালাবার চেষ্টা করবেন, তাই তো?
আপনি ছাড়তে সম্মত না হলে অবশ্যই করব। তখন পারেন তো আমাকে আটকে রাখবেন কিংবা মেরে ফেলবেন। জীবনে এমন জুয়া আমি অনেক খেলেছি, বন্দী জীবনে পোষ মেনে বাঁচা আমার পক্ষে সম্ভব নয়। খানিকক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে থেকে হঠাৎ হো হো করে হেসে উঠলেন মানুষটা। তারপর আমার কাঁধে চাপড় মেরে বললেন,
বহুত খুব বহুত খুব, একেবারে বাঘের বাচ্চা। আপনার শরীরে সম্ভবত রাজ রক্ত আছে, নইলে সাধারণ কোনো মানুষের এত তেজ হয় না। আপনার সঙ্গে কাজ করতে পারলে আনন্দই হতো হয়তো আমার, কিন্তু আমি দুঃখিত বন্ধু। জানি আপনার প্রস্তাবটা মানলে এই কাজের পরের ধাপে আমার অনেকটাই সুবিধে হয়ে যেত। ক্যাকটাসের চারার বাহকদের জন্য অমূল্য হতে পারত আপনার শিক্ষা, কিন্তু তার জন্য আর সময় নেই হাতে। এ যুদ্ধ শুরু হয়ে গেছে, আর কয়েকদিনের মধ্যে ক্যাকটাসের চারা নিয়ে আমার লোকজন ছড়িয়ে পড়বে গোটা দেশের নানান জায়গায়। সাগর পাড়েও চালান যাবার সমস্ত বন্দোবস্ত পাকা। খবর চলে গেছে চারদিকে, একা সখারাম কিংবা আশ্রমের এই কজন লোক নয়, আরো অজস্র ভক্ত ছড়িয়ে আছে আমার এই রান অঞ্চলের দূর দূরান্তের গ্রামগুলোতে। তারা সকলেই তৈরি হয়ে আছে, এইবার তাদের কাছে ক্যাকটাস পৌঁছে দেবার সময় আসছে। সকলেই অংশ নেবেন সে কাজে। এই আশ্রমের পাট গুটিয়ে আমি নিজেও বেরোব। এমন একটা মুহূর্তে গোটা প্ল্যানটাকে পিছিয়ে দেওয়া সম্ভব হবে না।
পিছিয়ে আপনাকে দিতেই হবে বীরেন্দ্র সিংহ, নইলে গোটা খেলাটাই ভেস্তে যাবে। যে
তার মানে আপনি আমাকে হুকুম দিচ্ছেন?
না, পরামর্শ দিচ্ছি আপনার ভালোর জন্য, একজন বন্ধু হিসেবে। মানা বা না মানা আপনার ইচ্ছা, তবে এখন আমি যা বলতে চলেছি সেটা শুনলে আপনার মঙ্গলই হবে। অনেক কষ্টে নিজেকে সংযত রাখছিলেন বীরেন্দ্র সিংহ। বাঘের পাঞ্জার মতো হাত দুটোর মুঠো অস্থিরভাবে খোলা বন্ধ করছিলেন বারবার।
ভেঙে বলুন,
সিন্ধ প্রভিন্সের কর্নেল ওয়েদারস্টোনকে চেনেন কি?
চিনি, সাক্ষাৎ মরুভূমির সাপ। যেমন ধুরন্ধর তেমন নিষ্ঠুর এই লোকটা।
আমার সেই মেসেজটা পাঠাবার পর থেকেই জুনাগড় আর রেবন্তপুর এই দুদিকের সেনা ছাউনি থেকেই গোটা অঞ্চলের ওপর কড়া নজর রাখা শুরু করেছে তার দলবল। খোদ ওয়েদারস্টোন তার দেখভাল করছে রেবন্তপুরে ক্যাম্প করে। একটা মাছিও কিন্তু ওদের নজর গোলে রান থেকে বেরোতে পারবে না এই মুহূর্তে। কাজেই আপনার পরিকল্পনা যাই হোক না কেন, এখন কিছুদিনের জন্য সেটাকে পিছিয়ে দিয়ে চুপচাপ থাকাই বুদ্ধিমানের কাজ হবে, তাতে আপনারই মঙ্গল।
গদ্দার ইংরেজের দালাল, তোকে আমি!
শরীরের সামান্য দোলানিতে বীরেন্দ্র সিংহ হাতে উঠে আসা ছুরিটার আঘাত থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে তার হাতের চেটের পেছন দিকে আলতো করে একটা টোকা দিলাম। ছুরিটা হাত থেকে ছিটকে পড়ে পাথরের মেঝেতে পিছলে গিয়ে বেশ খানিকটা দূরে স্থির হল। উঠে গিয়ে সেটা কুড়িয়ে এনে তার হাতে গুঁজে দিয়ে বললাম, এমন হটকারি বুদ্ধি নিয়ে আপনি ইংরেজের দুনিয়া জোড়া সাম্রাজ্যের সঙ্গে লড়বেন? শুনুন, আমি পেশাদার মানুষ, কারো দালাল নই। এই মুহূর্তে আপনার নিরাপত্তা বজায় রাখা আমার ব্যবসার স্বার্থেই জরুরি, সেই জন্যেই এই খবরটা আপনাকে দিলাম। আপনার ভাষায় গদ্দার হলে সেটা করতাম কি? খানিকক্ষণ এক দৃষ্টি আমার দিকে চেয়ে থেকে ছুরিটা পোশাকের ভেতর ঢুকিয়ে নিলেন বীরেন্দ্র সিংহ।
আমি খোঁজ নেব, আশা করব আপনি সঠিক খবর দিয়েছেন, না হলে।
বলতে বলতেই ঘুরে দাঁড়িয়ে সজোরে হাততালি দিলেন তিনি একবার। শব্দ শুনে আগের দিনের সেই বিশাল চেহারার লোকটা কোত্থেকে উদয় হল এসে। তার দিকে ফিরে নিচু গলায় বীরেন্দ্র সিংহ বললেন,
একে নিজের সেলে ফিরিয়ে নিয়ে যাও সূর্যপ্রসাদ, দরজার সামনে পাহারা রাখবে। আমি আজ বাইরে যাব, চার দিনের মধ্যে ফিরে আসব। ততদিন যেন ইনি ঘর থেকে বাইরে পা না রাখতে পারেন এবং কেউ যেন এর সঙ্গে কথা না বলে।
চার দিন অপেক্ষা করবার দরকার হল না অবশ্য। দিন তিনেক পেরোতে না পেরোতেই ফের ডাক পড়ল আমার বীরেন্দ্র সিংহর প্রার্থনার ঘরে। গিয়ে দেখি সেখানে বেশ গদি ফরাস পেতে সভা বসেছে, সমস্ত সাঙ্গপাঙ্গ মজুদ। মাঝখানে তাকিয়ায় হেলান দিয়ে বসা বীরেন্দ্র সিংহকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। আমি এসে সামনে বসতে মাথা নেড়ে বললেন,
আপনার কথাই ঠিক, পুরো এলাকা একেবারে গরম হয়ে আছে। বেদেদের দলকে দল গ্রেপ্তার করে গারদে পুরছে।
কথাটা শুনে মৃদু একটা গুঞ্জন ছড়িয়ে গেল গোটা দলটার মধ্যে। সেদিকে এক নজর তাকিয়ে তাদের আশ্বস্ত করলেন বীরেন্দ্র সিংহ,
আপনারা নিশ্চিন্ত থাকুন, আমাদের এই আস্তানার ঠিকানা কারও জানা নেই, কিছুদিন চুপচাপ থাকতে হবে কেবল।
একদিকে ভালোই হল, সামনেই বর্ষা নামবে, তিন মাসের জন্য রান জলের তলায়, সে জল কমতে কমতে বাইরের সরকারি উৎপাতও কমে আসবে। এই তিন মাস এইখানে আমাদের লেনদেনটাও সেরে ফেলার সুযোগ পাওয়া যাবে। কথা দিচ্ছে বীরেন্দ্র সিংহ, আমার সঙ্গে ব্যবসা করে আপনি ঠকবেন না। এইবার দেখি বীরেন্দ্র সিংহ পুরো অন্য মূর্তি, হাসি হাসি মুখে ডানাতটা বাড়িয়ে ধরেছে আমার দিকে। তার হাতটা ধরে ঝাঁকাতে ঝাঁকাতেই এর পরের ধাপের ছকটা মাথায় তৈরি হয়ে উঠছিল আমার।
কবে থেকে শুরু করতে চান?
কাল থেকে। সারাটা রাত সেদিন দু চোখের পাতা এক করতে পারিনি আমি। উন্মাদটাকে যেভাবে হোক অন্তত আগামী তিনটে মাসের জন্য রোখা গেছে, সেটা নিতান্ত কম কথা নয়। সময়টাকে কাজে লাগাতে হবে সাবধানে। পৃথিবী তখন সবে কিছুদিন হল একটা বিশ্বযুদ্ধের ঝটকা সামলে উঠেছে, কিন্তু বাতাসে ততদিনে ফের বারুদের গন্ধ। জার্মানিতে উঠে আসছে নতুন নেতা হিটলার, মাঞ্চুরিয়ার ওপরে ফের একবার জাপানি হামলা শুরু হয়েছে, ইতালিতে মুসোলিনির ফ্যাসিস্ট দলও জোর কদমে সামরিক শক্তি বাড়িয়ে তুলতে শুরু করেছে, চারিদিকে আগামী আরও একটা যুদ্ধের সাজো সাজো রব। কিন্তু পাদপ্রদীপের আলো থেকে অনেক দূরে নির্জনে বসে এই উন্মাদ লোকটা একাই দুনিয়া জুড়ে যে আতঙ্ক ছড়াবার আয়োজন করেছে তার তুলনা মেলা ভার। কি চায় কে জানে, কিন্তু উদ্দেশ্য যাই হোক না কেন, একে রুখতে হবেই। সে মুহূর্তে নিত্য নতুন অস্ত্র বানানো হচ্ছে দুনিয়া জুড়ে। এমন অবস্থায় বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের এই ব্রহ্মাস্ত্রটা সভ্য দুনিয়ার যুদ্ধবাজদের নজরে যাতে না আসে তার বন্দোবস্ত করাটাও জরুরি। এরপর বেশ কিছুদিন ধরে মোটামুটি নিরুপদ্রবেই কাজ চলল আমার। দিন দশকের মধ্যেই বর্ষা এসে গেল সে অঞ্চলে, ধীরে ধীরে সমুদ্রের মতো জল জমে উঠল ভালান্দান বেটকে ঘিরে থাকা সেই শুকনো লবণাক্ত রান জুড়ে। আদিগন্ত যত দূর চোখ যায় শুধু জল। তাদের মাঝে মাঝে দ্বীপের মতো মাথা উঁচু করে থাকে এই পেটগুলো, যেন কোনো জাদুকাঠির ছোঁয়ায় আমার চারপাশের হলদে আর বাদামি রঙের দুনিয়াটা বদলে গেল দিক চিহ্নহীন নীল রঙের জলে। আমার প্রধান কাজ ছিল বীরেন্দ্র সিংহর চেলা চামুন্ডদের বিষ শাস্ত্রে প্রশিক্ষণ ও সেই সঙ্গে বিভিন্ন বিষাক্ত প্রাণীকে কবজা করবার নানা কায়দার হাতে কলমে শিক্ষা দেওয়ার। দিনে ঘণ্টা তিনেক সময় কাটত ওদের নিয়ে, তারপর বাকি সময়টা আমার এসব ঢালু ছাদওয়ালা কাঁচের হট হাউসগুলোর কাছেই কাটত। আটটা বড় বড় কাঁচ বাড়িতে মাকড়সা আর ক্যাকটাসদের জীবনচক্র ঘুরে চলেছে অনবরত। মাঝে মাঝে দেওয়ালের কিছু সূক্ষ্ম ফুটো দিয়ে তার ভেতর কিছু রাসায়নিক স্প্রে করে দেওয়া ছাড়া তাদের আর বিশেষ কিছু দেখভালের প্রয়োজন হয় না। মাকড়সার সংখ্যা নিয়ন্ত্রণ করবার পদ্ধতিটাও অভিনব। সব মিলিয়ে 200 উপর পোষা ভাক্কি আছে এদের। রাকাস রানেসিস নামে ধূসর রঙের এই লার্ক শ্রেণীর পাখিরা প্রধানত আমিষাসী। পায়ে সুতো বাঁধা ভাক্কির এক একটা ঝাঁককে দিনে একবার পালা করে এক একটা হট হাউসের মধ্যে ছেড়ে দেওয়া হয়। ভাক্কির সঙ্গে ব্লাশ স্পাইডারের লড়াই একটা দর্শনীয় ব্যাপার। খাঁচায় ঢোকবার সঙ্গে সঙ্গে উঠতে উঠতেই পাখিগুলো এক একটা ক্যাকটাসকে বেছে নিয়ে ঝাঁপিয়ে পড়ত তার উপর, শক্ত ঠোঁটের নিখুঁত ঠুক করে ছিঁড়ে ফেলত তার চামড়া। অমনি তার ভেতর থেকে লাল কালো বিদ্যুতের ঝলকের মতন বাতাসে ছিটকে উঠত এক একটা দানবিক মাকড়সা। তার দাঁড়ার লক্ষ্য উড়ন্ত শিকারীর শরীরটা। এইবার ভাক্কি তার খেল দেখাত। উঠতে উঠতেই বিচিত্র কায়দায় কয়েক ইঞ্চি ওপর দিকে ছিটকে গিয়েই ডানা মুড়ে সটান নেমে আসত সে মাকড়সার শরীরের ওপর। তারপর দু পায়ে তাকে আঁকড়ে ধরে মাটিতে নেমে এসে জ্যান্ত অবস্থাতেই ঠুকরে ঠুকরে খেতে শুরু করে দিত। কিছু ভাক্কি অবশ্য অত খাটাখাটনির ধার ধারত না। তারা গিয়ে জুটত মাকড়সাদের ডিম ভরা জালগুলোর পাশে। উড়তে উড়তেই মাকড়সাদের ডিম দিয়ে পেট ভরিয়ে নিত তারা। খাওয়ানো শেষ হলে পায়ে বাঁধা সুতোর গোছটায় টান মেরে পাখিদের ফের ফিরিয়ে আনা হতো হট হাউসের বাইরে। তারপর তারা ফিরে যেত কম্পাউন্ডের পাহারাদারির কাজে। হট হাউসের ফুটো ফাটা বেয়ে কোনো মাকড়সা যদি কখনো বাইরে বেরিয়ে আসে, তবে তাদের খুঁজে নিকেশ করে দেবার জন্য তাদের ছড়িয়ে রাখা হতো গোটা জায়গাটা জুড়ে। তাছাড়া সপ্তাহে একদিন গোটা পঞ্চাশেক ভাক্কির একটা দলকে ছেড়ে দেওয়া হতো প্রধান বাড়িটার ভেতর। তারাই উড়ে ঘুরে সব কিছু দেখে শুনে নিত। এক কথায় এই ডানাওয়ালা পাহারাদারদের কল্যাণে বিষাক্ত মাকড়সাদের এই কারখানাতে বসেও তাদের কামড় খাবার কোনো সম্ভাবনা ছিল না। আমাদের ছাত্রদের শিক্ষাও ইতিমধ্যে বেশ দ্রুত গতিতে এগোচ্ছিল। ছেলেগুলো তীক্ষ্ণ, এরকম ছাত্রদের শিখিয়ে মজা আছে। এদের মধ্যে সেরা নিম্বারাম নামের ছেলেটা, বছর ২৪ বয়স হবে, স্থানীয় রাবারি উপজাতির লোক। আশ্রমে তার প্রধান কাজ বেটের পাহারাদারি। বুদ্ধি শুদ্ধি কিঞ্চিত কম, কিন্তু হলে কি হয়, চোখ আর হাত বেজায় সাফ। খালি হাতে মাকড়সা ধরবার বিদ্যে রপ্ত করে নিয়েছিল সে ঠিক চার দিনের চেষ্টায়। দাঁড়া বা দাঁতের দাগ দেখে কি জাতের প্রাণীর কামড় তা বুঝে নেবার বিদ্যেও শিখে নিতে বেশি সময় লাগেনি তার। বিভিন্ন জড়িবুটি চেনবার ক্লাসেও সে সবার আগে। ক্লাসের সবচেয়ে ভালো ছেলেটার প্রতি মাস্টারের একটু আলাদা টান হয়েই থাকে, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ফলে দেখলাম কয়েকদিনের ভেতর ছেলেটাও আমার বেশ একটু ন্যাওটা হয়ে পড়েছে। অন্যরা যেমন তখনও আমাকে পুরোপুরি বিশ্বাস করে মেনে নিতে পারেনি, এ কিন্তু তেমন নয়। মাঝে মাঝে এই কাজের ফাঁকে নিম্বারামের সঙ্গে পরস্পরের সুখ দুঃখের গল্প হতো অনেক। এমনই একদিন কথায় কথায় তার গ্রাম কোথায় জিজ্ঞেস করাতে সে বলে,
আমাদের রাবারিদের কোনো গ্রাম টাম থাকে না সাহেব, উটের কাফিলা নিয়ে ঘুরে বেড়াই, উটের পিঠেই ঘর সংসার।
তা সেই কাফিলা ছেড়ে এখানে এসে জুটলে যে বড়,
সবই কিসমত। ওই মাকড়ি আর ভাক্কির দৌলতে আমার এখানে আসা। আমরা যারা কাফেলা নিয়ে রানের ভেতর ঘুরে বেড়াই, তারা অনেক আজীব আজীব জিনিসের খবর রাখে। এখান থেকে শতনেক মাইল উত্তর পশ্চিমে আনারপুরা বলে একটা জায়গা আছে, সেখানে এই মাকড়ি ভাক্কি আর ও ক্যাকটাসের বাস। সেখান থেকেই একবার কয়েকটা নমুনা জোগাড় করিয়ে নিয়েছিল আমার ঠাকুরদা। এ মাকড়িকে সব জানোয়ার ভয় খায় সাহ, সেরফ বো ভাক্কি বাদে ওর কাছে একেবারে জব্দ। কিন্তু কোন মতে দাঁড়া একবার ভোটাতে পারলে বো ভাক্কিও বাঁচবে না, এটা সত্যি, কিন্তু সেই সুযোগ তারা পায় না। অন্তত আমি কখনো কোনো ভাক্কিকে ওই মাকড়ির হাতে কাবু হতে দেখিনি। তো মেলায় মেলায় ভাক্কি আর মাকড়ির খেল দেখিয়ে রোজগার ভালোই হচ্ছিল আমাদের। 13 বছর বয়স থেকে খেলা দেখানোয় ওস্তাদ হয়ে উঠেছিল আমি। তখন একদিন দুধ রেজের মেলায় খেলা দেখাচ্ছি, এমন সময় গুরুজি মহারাজ সেখানে এলেন। খেলা শেষ হবার পর একটা সোনার গিনি দিয়ে গেলেন আমার হাতে। পরের দিন ফের এলেন, আবার একটা গিনি পেলাম। দিন ওই যোগেশ্বর এসে আমাকে আর আমার বাবাকে ডেকে নিয়ে গেলেন গুরুজির তাম্বুতে। একটা থলে ভর্তি গিনি দেখিয়ে বাবাকে বললেন, তোর ছেলেটাকে আমার সঙ্গে কাজ করতে দে। বাবাও রাজি হয়ে গেলেন সাহ, গরিব মানুষ আছে, একসঙ্গে অত সোনা দেখে রাজি না হয় তার উপায় বা কি ছিল বলুন। চুক্তি হল 15 বছর আমাকে গুরুজির সঙ্গে কাজ করতে হবে। সেদিন রাতেই বাকির খাঁচা আর ক্যাকটাসের বেশ কয়েকটা চারা নিয়ে আমি গুরুজির তাঁবুতে চলে এলাম। সেই থেকেই সঙ্গে সঙ্গে আছি। বছর বছর ওই দুধ রেজের মেলায় লোকের হাতে 50টা করে গিনি পৌঁছে যায় বাবার কাছে।
তা এসব ঘরবাড়ি তোমরাই বানালে বুঝি?
না, বড় হাভেলিটা অনেক পুরনো। গুরুজি মহারাজের পূর্বজরা পুরনপটের রাজা ছিলেন, এটা জানেন তো?
জানতাম না, সেটা আবার কোথায়?
ইয়ে গুজরাট পেই হ্যায়, এখান থেকে উটের পিটে দিন সাতেক লাগে। সে নাকি একেবারে সোনার দেশ ছিল। গুরুজির বংশে 300 বছরের পুরনো রাজপাট সেখানে। ও বংশেই কি যেন একবার বিয়েতে যৌতুক হিসাবে এই ভালান্দান বেট পেয়েছিলেন অন্য এক রাজার কাছ থেকে। হে হে হাভেলি তারি বানানো।
তা সে রাজপাট গেল কোথায়?
তাই তো কথা সাহ, গুরুজির বাবা মহারাজ মহেন্দ্র সিং খুব তেজি মানুষ ছিলেন। একবার রাজ্যে শিকার খেলতে আসা দুই অঙ্গরেজ খাতিরদারির কি এক গন্ডগোল ঘটায় রেগে গিয়ে বন্দা নফরদের উপর বন্দুক চালিয়ে দিয়েছিল। মহারাজ তো বেজায় রেগে গিয়ে দুই অঙ্গরেজকে গাছে বেঁধে কোড়া চালিয়ে দূর করে দিয়েছিল রাজ্য থেকে। এরপর অঙ্গরেজরা কমান বন্দুক এসব নিয়ে এসে গুরুজির পিতা মহারাজকে আটক করে রাজকোষ উজাড় করে সব সোনা দানা মুনি মানিক্য বেলগাড়ি করে পাচার করে দিয়ে প্রাসাদে অঙ্গরেজ বসিয়ে দেয়। মহারাজ বেজায় মানি মানুষ ছিলেন, অঙ্গরেজদের জেলখানায় মাথা শিরা ছিঁড়ে তিনি মারা যান। খবর পেয়ে রানীমা আত্মঘাতী হন। গুরুজির তখন 10 বছরের একটা লড়কা। ওই অঙ্গরেজরাই ওকে কালা পানির ওপারে কোন এক এতিমখানায় পাঠিয়ে দিয়েছিল। সে নাকি একটা অজীব দেশ আছে, সেখানে সব মানুষ গোড়া আর সবকিছু কলে চলে। এখান থেকে অনেক লেখা পড়ি শিখিয়েছিলেন গুরুজি, আদতে তো সাধু মহাত্মা মানুষ, তাই লেখা পড়ি শেষ হতে একদিন ভবানী মাইয়ার স্বপ্ন পেয়ে সবকিছু ছেড়ে ছুড়ে সন্ন্যাস নিয়ে দেশে ফিরে এলেন। ভালান্দান বেটের এই সম্পত্তির কথা সাহেবদের খাতায় ছিল না, এ জায়গার কথা বাইরের মানুষ জানে না বিশেষ। গুরুজি জানতেন এর খবর, দেশে ফিরে সটান এখানে এসে উঠলেন। কিছু খাজানা এখানে লুকানো ছিল, তাই দিয়েই বাকি সব কিছু করেছেন। গুরুজি মহারাজকে আজও এই এলাকার অনেক মানুষ পুরনপাটের আসলি রাজা বলে মানে। তার থেকে কোনো আদেশ এলে তার জন্য জান কবুল করার লোকের এদেশে অভাব নেই সাহ।
সন্ন্যাসী বটে, বিচিত্র এই মানুষটার কথা যত শুনছিলাম ততই আশ্চর্য হয়ে যাচ্ছিলাম। একটা ছবি গড়ে উঠছিল মনের মধ্যে আস্তে আস্তে। ছোটবেলায় অসহায়ভাবে শ্বেতাঙ্গদের হাতে নিজেকে নিঃস্ব হতে দেখা, তাদের অত্যাচারে বাবা মায়ের মৃত্যু হয়ে অনাথ হওয়া, তারপর বিলেতে পড়াশুনো, মনের ভেতর দুঃসহ প্রতিশোধ স্পৃহা নিয়ে বড় হয়ে ওঠা, সেই প্রতিশোধ স্পৃহাই লোকটাকে একেবারে উন্মাদ করে দিয়েছে। নিজের দুর্ভাগ্যের বদলা নেবার জন্য নিজের যাবতীয় অর্থ বিত্ত মেধাকে কাজে লাগিয়ে অস্ত্র করেছে এই নির্জন বনবাসে বসে। সেই করতে করতেই ইংরেজের ওপর তার প্রতিশোধ স্পৃহা বদলে গেছে গোটা মানব জাতির প্রতি অসহ্য ঘৃণায়। লক্ষ লক্ষ নিরীহ মানুষের প্রাণের দাম তার প্রতিশোধ নেবার ইচ্ছের সামনে আজ কানা কড়িও নয়। বেশ বুঝতে পারছিলাম কোনো যুক্তির পথে এই উন্মাদকে বশ করা যাবে না, অতএব সে চেষ্টা না করে শটে ষাট্ঠাঙের পথ ধরাই শ্রেয় বলে বোধ হচ্ছিল। এই যে এত সব মাকড়ির চাষ করছেন তোমার গুরুজি, সেসব কেন করছেন তা জানো?
জানি তো, সবাই জানে কথা। গুরুজি যখন ভালান্দান বেটে এসে একলা একলা ধ্যানে বসলেন, তখন একদিন দেবী ভবানী দৈব বাণী দিলেন, দুনিয়ার সব পাপের মূল ওই গোড়া আদমিদের রাজ্য নাশ করতে হবে তাকে। যে সব দেশের মানুষ গোড়াদের বশ মেনেছে তারাও ছাড়া পাবেন না। মা পাপীদের বলি চান, আর তার অস্ত্র মিলবে দুধরেজের মেলায়। সেই শুনে তো গুরুজি মহারাজ দুধরেজের মেলায় গিয়ে আমায় আর আমার মাকড়িদের খুঁজে পেলেন। এবারে বর্ষাটা মিটলে পর আমরা বেদের দলে মিশে তামাম ভরতে ছড়িয়ে যাব ক্যাকটাসের চারা নিয়ে। তার আগে আমাদের যা কিছু বিদ্যে শেখা দরকার সেসব শেখবার জন্য মা ভবানী মাইয়া তো আপনাকেই পাঠিয়ে দিলেন সাহ।
বুঝলাম, মগজ ধোলাইটা ভালোই হয়েছে বেচারার। সরল সিধে সাদা ছেলেটার জন্য কষ্টই হচ্ছিল আমার। না জেনে না বুঝে একটা ভুল মানুষকে শ্রদ্ধা করে কত মানুষের অপূরণীয় ক্ষতি করবার কাজে সাহায্য করে চলেছে ও এই নির্জন দেশে বসে। এমনিভাবে আস্তে আস্তে আশ্রমের প্রায় প্রত্যেকের সঙ্গেই বেশ সদ্ভাব গড়ে উঠছিল আমার, শুধু যোগীশ্বর বাদে। সেই প্রথম দিন থেকেই আমাকে ক্রমাগত সন্দেহের চোখে দেখে চলেছে সে, বিশেষ করে তার মালিকের নির্দেশে যখন থেকে আমাকে গুরু মেনে ট্রেনিং নিতে বাধ্য হল, তখন থেকেই দেখছিলাম আমায় হার একেবারেই সহ্য করতে পারছে না লোকটা। এহেন যোগীশ্বরের শত্রুতার কল্যাণেই অবশ্য আমার মস্ত একটা উপকার হয়ে গেল একদিন। আশ্রমের চৌহদ্দি থেকে আমাকে বিশ্বাস করে বাইরে বেরোবার অনুমতি দিতে রাজি ছিল না বীরেন্দ্র সিংহ। তাকে দোষ দেওয়া যায় না অবশ্য, নিজের যে ছবিটা আমি তার কাছে তৈরি করে দিয়েছি তাতে এক বিবেকহীন সুযোগ সন্ধানী স্বার্থপর মানুষের বাইরে আর কিছু ভাবা যাবে না আমাকে। এমন একটা মানুষকে নিজের স্বার্থে বাঁচিয়ে রাখলেও তাকে একা একা দুচোখের আড়ালে যেতে দেবার আগে যে কেউ দুবার ভাববে। তো সেদিন দুপুরবেলায় মাকড়সার ঘরের সামনে বসে বসে নিম্বারামের সঙ্গে গল্প করছি, এমন সময় দেখি যোগীশ্বর বাইরের জঙ্গলে টহল সেরে ফিরছে। বৃষ্টিতে সর্বাঙ্গ ভেজা, গায়ে মাথায় ভেজা লতাপাতার টুকরো, ওরই মধ্যে ওর চুলে আটকে থাকা একটা ধোঁয়াওয়ালা ফলের দিকে তাকিয়ে চোখ আটকে গেল আমার। আলসানি লতার ফল, সিন্ধু প্রদেশের হাকিমরা অস্ত্রোপচারের সময় রোগীর অসুস্থ অঙ্গকে অসার করবার কাজে এ ফলের রস ব্যবহার করেন বলে শুনেছিলাম। তাড়াতাড়ি কাছে এসে তার চুল থেকে ফলটা খুলে হাতে নিলাম আমি। চুলে হাত পড়তে দেখি ভয়ানক রেগেছে যোগীশ্বর। প্রচণ্ড রেগে আমার দিকে চেয়ে রইল সে মিনিট খানেক। তার ঘন ঘন মুঠো পাকানো দেখে বুঝতে অসুবিধে হচ্ছিল না এইবারে কি হতে চলেছে। অতএব সেই ফাঁকে তাড়াতাড়ি পকেটে হাত চালিয়ে একটা গ্লাভস বের করে এনে বাঁ হাতে পরে নিয়ে ফলটা গ্লাভস ঢাকা আঙুলে ধরে রাখলাম আমি। তারপর সে ঘুষি বাগিয়ে তেড়ে আসতেই জায়গা ছেড়ে এক ছিল না নড়ে ফলশুদ্ধ হাতটা মুখের সামনে গার্ড করে ধরলাম। মুহূর্তের মধ্যে ঘুষিটা এসে বোমার মতন ফেটে পড়ল যেন সেই হাতটার তেলোতে। ফলটাও ধাক্কা সইবার মতো করে তৈরি নয়, একেবারে থেঁতলে গিয়ে তার রস তখন যোগীশ্বরের হাতে মাখামাখি হয়ে গেছে। যোগীশ্বর হঠাৎ থমকে গেল একেবারে, হাতটা তার অকেজো একটা লাঠির মতন ঝুলে পড়ছে শরীরের এক পাশে। তাড়াতাড়ি অন্য হাতটা দিয়ে অকেজো হাতটাকে তুলে ধরে দেখতে পেয়েছিল সে। তাতে সে হাতেও আলসানির রস লেগে গিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে সেটারও একই দশা হল। এবার সে ভীষণ ঘাবড়ে গিয়ে অকেজো হাত দুটো লটপটিয়ে ছুট লাগাল মূল বাড়ির উদ্দেশ্যে।
শোনো হে শক্তিমান, মালিকের কাছে নালিশ করতে যাচ্ছ তা যাও, ভালো কথা, কিন্তু খেয়াল রেখো তোমার হাতের রস যেন তাঁর হাতে না ঠেকে, নইলে আগামী ছ ঘন্টার জন্য তাঁর হাতেরও ওই একই দশা হবে এই বলে দিলাম।
সেদিন সন্ধেবেলাতেই বীরেন্দ্র সিংহর সভায় ডাক পড়ল আমার। ওই সময় এরা সবাই গিয়ে ভবানীর মন্দিরে জড়ো হয়, ভজন টজন হয়, নিজেদের ঈশ্বরের আসনে বসিয়েছে এরা। আর সেই কল্পনার আসনে বসে অন্য মানুষের বিচার করে নিজেরাই তাদের মৃত্যুদণ্ড দিয়ে বসেছে। আশ্চর্য ভাবছিলাম সেই মুহূর্তে ইউরোপ জাপান সর্বত্র যুদ্ধবাজ দেশের নেতারাও তো ঠিক এই একই কাজ করে চলেছেন। এই নির্জন রানের বুকেও সেই একই মৃত্যু দেবতার উপাসনার সুর কোন পথে এসে পৌঁছল। তারপরেই খেয়াল হল বীরেন্দ্র সিংহ বড় হয়ে উঠেছেন ইংল্যান্ডে, অগ্নিগর্ভ ইউরোপ সে সময়টা একের পর এক যুদ্ধের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে প্রথম বিশ্বযুদ্ধের নারকীয় মৃত্যুযজ্ঞের দিকে। মনের ভেতর তীব্র প্রতিশোধ স্পৃহা আর চারপাশে যুদ্ধবাজ মানুষদের ক্রমাগত ঘটিয়ে চলা ভাতৃহত্যা, এই দুই মিলে যে এই নররাক্ষসের জন্ম দিয়েছে তাতে আর কোনো সন্দেহ রইল না আমার। গান শেষ হলে আলসানি ফলের পঙ্গু করে দেওয়া বিষের রহস্য আমার কাছে মন দিয়ে শুনলেন বীরেন্দ্র সিংহ। তারপর মৃদু হেসে একটা ছোট পুঁটুলি বের করে আমার সামনে ধরলেন।
আপনার ওস্তাদির কিমত, এই অস্ত্র আমার কাজে লাগবে। আপনি অর্থের লোভে এত দূর এসেছেন, আমি আপনার লোকসান করব না।
এইবার আপনি আমাকে সঠিক চিনেছেন। এমন আরো অনেক শক্তিশালী অস্ত্র রয়েছে এই ভালান্দান বেটের জঙ্গলে, উপযুক্ত মূল্য পেলে আমি সেগুলোকেও একে একে চিহ্নিত করে আপনার হাতে তুলে দিতে পারি।
বেশ, কাল থেকে বেটে যত রকম গাছপালা আছে তার নমুনা আপনার কাছে এনে পৌঁছে দেওয়া হবে। প্রতিটি আবিষ্কারের জন্য উপযুক্ত পুরস্কার পাবেন আপনি।
ওভাবে হবে না, আপনার অশিক্ষিত লোকজন তো কতগুলো লতা পাতা ছিঁড়ে এনে আমাকে দেবে, তাতে লাভ কি? অনেক বড় গাছের ছালও কাজে আসে, মাটির তলায় লুকোনো কন্দ অমূল্য হয় অনেক সময়। তাছাড়া যে হাজারো কিসিমের কীট পতঙ্গ রয়েছে এই বেটে, তাদের মধ্যেও অনেকেই তীব্র শক্তিধর বিষের অধিকারী। এই সমস্ত কিছুর সন্ধান পেতে গেলে আমাকে এই জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতেই হবে বীরেন্দ্র সিংহ। হয় আপনি আমাকে ভরসা করে সেই অনুমতি দেবেন, অথবা কাজটা আমি নেব না।
বিশ্বাস আমি আপনাকে করি না, তবে অনুমতি আপনি পেতে পারেন একটা শর্তে। আশ্রমের বাইরে ভালান্দার বেটের যেখানে আপনি যেতে চাইবেন আপনার সঙ্গে পাহারায় যোগেশ্বর বা নিম্বারামের যে কোনো একজন থাকবে।
আমি মাথা নাড়লাম। বীরেন্দ্র সিংহের এই শর্তে আমার আপত্তি ছিল না। এক এক করে দ্রুত কেটে যাচ্ছিল সপ্তাহগুলো। আষাঢ় পেরিয়ে শ্রাবণ এলো, তারপর তাও এক সময় শেষ হতে চলল। বৃষ্টির তীব্রতা আস্তে আস্তে কমে আসছিল। বীরেন্দ্র সিংহর উত্তেজনার পারদ প্রতিদিন চড়ে উঠছিল তার সঙ্গে তাল মিলিয়ে। প্রথম ব্যাচের আক্রমণে যে তিনটে ক্যাকটাস বাইরের দুনিয়ায় পাঠানো হয়েছিল, তাদের মধ্যে একটার খবর তিনি পেয়েছেন আমার কাছে, কিন্তু অন্য দুটোর কি ফলাফল হল তার খবর পাবার জন্যে তাঁর তখন সে কি ছটফটানি। আশ্রমে জেনারেটর সেট থেকে শুরু করে রেডিও রুম পর্যন্ত সমস্ত যন্ত্রপাতির কাজ করত সন্তোষ নামের যে ছোকরা, তার তখন আর অন্য যন্ত্রপাতির খিদমতগারি করবার অবসর নেই। সারাক্ষণ রেডিও যন্ত্রটা চালিয়ে তার নব ঘুরিয়ে ঘুরিয়ে খবর শোনা তখন তার কাজ হয়ে দাঁড়িয়েছে। সেই সূত্রেই একে একে খবর এসে পৌঁছচ্ছিল, হিটলার এক সাক্ষাৎকারে ঘোষণা করেছে সে এমন এক নতুন দুনিয়া গড়বে যাতে বেঁচে থাকবার অধিকার থাকবে শুধু আর্যদের। অন্যদিকে ভারতের বুকে প্রতিদিনই ইংরেজদের ওপর নতুন নতুন চরমপন্থী হানার খবর আসছিল। খবর আসছিল তার বদলা নিতে ইংরেজদের নিষ্ঠুর দমন পীড়নেরও। কিন্তু সেই সব খবরের মধ্যে বীরেন্দ্র সিংহর ক্যাকটাসের কোনো খবরই নেই। ক্রমাগত নার্ভাস উত্তেজনায় থাকতে থাকতে আস্তে আস্তে খাওয়া ঘুম সবই কমে আসছিল মানুষটার। রেডিওর সঙ্গে একটা বড় স্পিকার জুড়ে দিয়ে তিনি লাগিয়ে নিয়েছেন তার ভবানী মন্দিরের ভেতর। সারাদিন সেখান থেকে স্ট্যাটিকের কড়কড় খড়খড় শব্দ উঠত, আর তার মাঝে মাঝে ভেসে উঠত নানান খবরের টুকরো টাকরা। বাইরে থেকে লক্ষ্য করতাম ঘরটার মধ্যে দুহাতে মুঠো পাকিয়ে ক্রমাগত পাইচারি করে চলেছেন তিনি, আর মাঝে মাঝেই বড় বড় লাফে সিঁড়ি ডিঙিয়ে বাড়ির ছাদের উপরে উঠে রানের দিগন্ত বিশারি ঢেউ খেলা জলের দিকে তাকিয়ে গলা ফাটিয়ে যেন প্রকৃতিকেই চ্যালেঞ্জ করছেন, যেন পারলে এক্ষুনি গায়ের জোরে বৃষ্টিটা থামিয়ে রানের জল শুকিয়ে ফেলে কাজের অন্তিম ধাপটা চালু করে দেবেন। বেশ বুঝতে পারছিলাম আর কিছুদিন এভাবে চলতে থাকলে মানসিক ভারসাম্য হারিয়ে একেবারে উন্মাদ হয়ে যাবেন মানুষটা। ইতিমধ্যে আমার মোহরের সংগ্রহ বেশ মোটা রকম হয়ে উঠছিল। সেই দিনের সেই ঘুষি হাঁকাতে গিয়ে মোক্ষম শাস্তির পর থেকে যোগেশ্বর আমাকে একটু এড়িয়েই চলে, ফলে জঙ্গল ভ্রমণে তখন নিম্বারামই আমার একমাত্র পাহারাদার হয়ে দাঁড়িয়েছে। দুজন মিলে প্রায়শই জঙ্গলে চক্করে বের হই, এটা ওটা লতাপাতা শেকড় বাকড় পোকামাকড় কুড়িয়ে এনে বীরেন্দ্র সিংহকে তার গুণাগুণ দেখাই, আর দশটা করে মোহর পকেটে পুরি। প্রতি দশটা মোহরের মধ্যে দুটো করে পায় নিম্বারাম। বীরেন্দ্র সিংহের কাছে চাকরি বাবদ যা আয় হয় তার সে আয় তার বাবার হাতে যায়, ফলে নিজের রোজগার নিজের হাতে কখনো ছুঁয়ে দেখেনি সে। তাই হাতে নগদ মোহর পেয়ে তার ভক্তি শ্রদ্ধার বড় একটা অংশ তখন গুরু মহারাজকে ছেড়ে আমার দিকে এসে পড়েছে। উটের ব্যাপারে রাবারিদের একটা বিশেষ দুর্বলতা আছে। এরা বিশ্বাস করে ভবানী মাইয়া নাকি প্রথম একটা উট বানিয়েছিলেন বিশ্ব সৃষ্টির পর। সে যখন দৌড়ে পালাবার চেষ্টা করে তখন তাকে ধরে আনবার জন্যই নাকি মানুষের সৃষ্টি। উট অতএব তাদের কাছে মহাপবিত্র জন্তু। তা একদিন জঙ্গলে ঘুরতে ঘুরতে লিম্বারামকে জিজ্ঞাসা করে বসলাম, আমি যে উটটাতে চেপে এখানে এসেছিলাম সেই লক্ষ্মণিয়াকে তোমরা কি করেছিলে বলো তো, মেরে টেরে ফেলেছিলে নাকি?
ছিচিছি কি যে বলেন সাহ, নিম্বারাম জিন্দা থাকতে তা হবে না। আমি আমার রুট নিজের হাতে বেটের উল্টো দিকের জঙ্গলে রেখে এসেছি।
বুঝলাম, তা জঙ্গলে কত বিষাক্ত লতাপাতা থাকে তা তো দেখছ, রোজই তো কিছু না কিছু হাতে করে নিয়ে ফিরি। বেচারা যদি সেরকম কোনো বিষাক্ত কিছু খেয়ে মারা যায়, পাপটা তো তবে তোমারই হবে, নিজে হাতে ছেড়ে এসেছ কিনা। কথাটা নিম্বারামের মনে লাগল, পাহারার কথা ভুলে গিয়ে সে জঙ্গলের মধ্যে আমাকে একলা রেখে তক্ষুনি হনন করে রওনা দিল। ঘণ্টাখানেক বাদে আমি ফিরে এসে বাকিদের খাওয়াচ্ছি, এমন সময় দেখি সে ফিরছে।
খুঁজে পেয়েছি সাহ, ভাল তবিয়াতে আছে, বেটির দক্ষিণ ধারে চড়া করছে দেখে এলাম।
আজ থেকে তুমি নিয়মিত ওর দেখভাল করবে নিম্বারাম, তার জন্য সপ্তাহে এক মোহর করে পাবে তুমি। নিম্বারাম একেবারে বিগলিত হেসে মোহরটা তার ধুতির খুঁটে বেঁধে ফেলল।
শুধু একটা কথা সাহ, মা ভবানীর কিরে, ও যোগেশ্বর যেন কিছু টের টের না পায়। লোকটা লোকটা বেড ডাকু মক্ষণ সিং এর দলে ছিল এককালে, গুরুজি মহারাজের সঙ্গে একেবারে গোড়া থেকে আছে। বলে মহারাজ যখন আঙ্গ্রেজকে মক্রির ভয় দেখিয়ে নিজের রাজ্যে ফেরত পাবেন, তখন ও তার মন্ত্রী হবে, ফাঁক পেলেই আমাদের উপজারি ফলায়। একদম পত্থর দিল, আমি মোহ রোজগার করছি, সে কথা জানতে পারলে তো সব কেড়ে কুড়ে ওই নিয়ে নেবে। তার উপর কেবল মজা দেখার জন্য হয়তো লক্ষ্মণিয়ার গলাটাও কেটে নিয়ে চলে আসবে চাকুর একটানে, পাপ হবে।
বুঝলাম, আমার বাহনের গোপনীয়তার ব্যাপারে এইবার এক চোখ বুঝে ভরসা করা যায়। স্বয়ং মা ভবানী সে ব্যাপারে এর মুখ বন্ধ রাখবেন। দিন দুয়েক বাদে ছোকরার সঙ্গে গিয়ে একবার দেখেও এলাম লক্ষ্মণিয়াকে, একটা ছোট খোঁয়ার মতন করে সেখানে বেঁধে রাখা হয়েছে তাকে। সামনে একরাশ সরেশ ঘাস পাতা, মাথার উপর পুরু পাতালতার ছাউনি। নিম্বারাম মোহর হাতে পেয়ে তার উটমাতার সেবা ভালো রকমই করছে বোঝা যাচ্ছিল। ছেলেটা বড় সরল। সময় গড়িয়ে চলছিল দ্রুত, ভাদ্রের শেষ, বৃষ্টির পালাও মোটামুটি শেষ। বেট ঘিরে ছলছল করে নেচে চলা জলের রাশিতে টান ধরতে শুরু করেছে তখন। এখানে ওখানে জল সরে গিয়ে কাদামাটির স্তর বেরিয়ে আসছে, বাতাসে হালকা হিমের ছোঁয়া। বীরেন্দ্র সিংহর আশ্রমে তখন বেজায় তোড়জোড় শুরু হয়ে গেছে, আর মাত্র দু সপ্তাহের অপেক্ষা, তারপরেই উটের চলাচলের যোগ্য হয়ে উঠবে রানের জমি। ইতিমধ্যে বীরেন্দ্র সিংহকে একটা বুদ্ধি দিয়েছিলাম, সেটা তার বেজায় মনে ধরেছে। রান এলাকায় সরকারের সন্দেহটা যেহেতু বেদে বা রাবারি জাতের ভবগুরুদের ওপরেই খানিক বেশি, কাজেই ভালান্দান বেট থেকে সভ্য দুনিয়ায় ক্যাকটাস পাচার করবার জন্য অন্য পেশার মানুষদের কাজে লাগানো হোক, বেদে অনুচরদের খবর দেওয়া হোক, গুজরাট ছেড়ে কাছাকাছি সেন্ট্রাল প্রভিন্সে বা মহারাষ্ট্রের কিছু এলাকায় ছড়িয়ে গিয়ে অপেক্ষা করতে, ক্যাকটাসের কেরিয়াররা সেই সব জায়গায় গিয়ে তাদের কাছে ক্যাকটাসের ঝাঁক পৌঁছে দিয়ে আসবে, তারপর তারা ছড়িয়ে পড়ুক বিভিন্ন জায়গায়। এবার অন্য পেশার মানুষের জোগাড় কিভাবে হবে সে কথা জিজ্ঞাসা করতে আমি চারপাশে দাঁড়ানো তার অনুচরদের দেখিয়ে দিয়ে বলেছি, গত তিন মাসে এদের যা ট্রেনিং দিয়েছি তাতে এরা স্বচ্ছন্দে বৈদ্যের ছদ্মবেশ ধরে যেখানে খুশি চলে যেতে পারে, কোথাও দরকার পড়লে জড়িবুটি দিয়ে চিকিৎসাও করে দেখাতে পারবে হাতে কলমে। আর কবিরাজের সঙ্গে যেহেতু হরেক জাতের গাছগাছরা থাকতেই পারে, অতএব কেউ তাদের সন্দেহ করবে না। বুদ্ধিটা বীরেন্দ্র সিংহর এত পছন্দ হল যে তার জন্য একেবারে পঞ্চাশ মোহর বকশিস পেয়ে গেলাম আমি। পরদিন থেকেই শুরু হয়ে গেল তার দলবলকে বৈদ্য সাজাবার কাজ। জড়িবুটি চেনাবার কাজ তো কিছুদিন ধরে চলছিলই, এবারে তার সঙ্গে যোগ হল নাড়ি দেখা, চোখ দেখা, পেট টেপা পালা জ্বর, পেট খারাপ, সান্নিপাতিক, সন্ন্যাস রোগ, এইসবের লক্ষণ বিচার আর নিদানের ক্র্যাশ কোর্স। তবে সবচেয়ে কষ্টকর ছিল তাদের চরক সস্রোত থেকে কিছু বাঁধা সংস্কৃত বুলি শেখানো। এদের জিভে পড়ে সেই সব শ্লোকদের যে কি করুণ দশা হয়েছিল সে বলার নয়। একদিকে এইসব ভরং চালাতে চালাতেই অন্যদিকে একটা ছোট্ট কাজ শুরু করে দিয়েছিলাম আমি। জঙ্গলে গিয়ে একটা সরু মতন ফাঁপা বাঁশের টুকরো জোগাড় করে এনেছিলাম একদিন। অবসর পেলেই সেটাকে কেটে কেটে একটা বাঁশি বানাচ্ছিলাম বসে বসে। নিম্বারাম একদিন কৌতূহলী হয়ে এসে জিজ্ঞাসা করল,
এটা কি বানাচ্ছ?
এ হলো গিয়ে আমাদের বাংলা মুলুকের বাঁশি, শুনবে? বলে তার একপাশে ফুঁ দিতেই সুন্দর সুর বেরোল। নিম্বারাম অবাক হয়ে সেটা তুলে ধরে ঘুরিয়ে ফিরিয়ে দেখল।
গান বাজানো যায় এতে?
হ্যাঁ যায়, তবে সবটা বানানো হোক আগে। এই বলে তখনকার মতন তার কৌতূহলকে নিবৃত্ত করা গেল। যে বাঁশিটা বানাচ্ছিলাম সেটা দেখতে আর পাঁচটা সাধারণ বাঁশির মতো হলেও তার গড়ন একটু আলাদা। দুটো প্রান্তই তার বন্ধ, গায়ে একসার গোল গোল ফুটো, এক প্রান্তের বন্ধ গাঁটের ঠিক মাঝখানে সূক্ষ্ম একটা ছেঁদা আছে। বাঁশি বাজাতে বাজাতে কখনো তার সুর তোলা ফুটোগুলো একসঙ্গে আঙুল চেপে বন্ধ করলে ফুঁয়ের গোটা হাওয়াটাই সূক্ষ্ম ছেঁদাটা দিয়ে তীব্র একটা জেটের মতন ঠেলে বেরোয়। গাঁট ছাড়িয়ে নলের খানিক অংশ আগে বেরিয়ে থাকবার ফলে ফুটোটা এমনিতে কারো নজরেও পড়ে না। দিন সাতেক লেগেছিল বাঁশিটা ঠিকঠাক করে বানাতে, বৃষ্টি যতদিনে ধরে গেছে একেবারে। চারপাশের দৃশ্য যেন কোনো আশ্চর্য ম্যাজিকে পুরোপুরি বদলে গেছে। আদিগন্ত সেই জলরাশি একেবারে উধাও, তার জায়গায় রানের শুকনো নোনা জমি ফের ভেসে উঠেছে। গোটা আশ্রম জুড়েও তখন চূড়ান্ত ব্যস্ততা শুরু হয়ে গেছে, শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে পুরো দমে। নিম্বারাম ছেলেটার প্রতি কেমন একটা মায়া পড়ে গিয়েছিল আমার এই কদিনে। সামনে যা ঘটাতে চলেছি এই আশ্রমে, তার থেকে এই ছেলেটাকে বাঁচিয়ে দেবার ইচ্ছে হচ্ছিল। অতএব ছদ্ম কবিরাজদের প্রথম ট্রায়াল রান দেবার সময় তাকেই বেছে নিলাম প্রথমে। তার কাজ হবে এখান থেকে বেরিয়ে চারপাশের কিছু গ্রামে বৈদ্য সেজে ঘুরে ফিরে আসা। এতে এদের বৈদ্যের ছদ্মবেশের একটা প্র্যাকটিক্যাল টেস্টও হয়ে যাবে, আর তার সঙ্গে সঙ্গে হাতে গরম খবরও পাওয়া যাবে এলাকার। ঠিক হয়েছিল নিম্বারাম যেদিন ফিরে আসবে তার পরের দিন থেকে একে একে রওনা হতে শুরু করবে এক একটা দল, আর স্বয়ং বীরেন্দ্র সিংহ আমাকে নিয়ে বেরোবেন বম্বের পথে, ক্যাকটাসের ঝাঁক সঙ্গে করে। সেখান থেকে জাহাজে চড়ে আমরা দুজন রওনা হব লন্ডনের দিকে। ওহো, বলতে ভুলে গেছি, ইতিমধ্যেই একদিন ভারী আবেগ ঘন একটা মুহূর্তে আমি বীরেন্দ্র সিংহকে জানিয়ে দিয়েছি তার সঙ্গে থেকে আমার হৃদয়ের পরিবর্তন এতটাই হয়েছে যে আমি আর তাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই পারছি না। এই কমাসে আমার আচরণে বীরেন্দ্র সিংহ এতটাই মুগ্ধ যে কথাটায় শেষে কোনো রকম সন্দেহ করেনি, উল্টে আমাকে জড়িয়ে ধরে জয় ভবানী জয় ভারত মাতা বলে হাঁক ডাক ছেড়েছে বেশ খানিকক্ষণ। সে যাই হোক, লন্ডনের ক্যাকটাসের ব্যাচ লুকোবার জন্য তৈরি করে দিয়েছি অনেক খুপড়িওয়ালা লম্বা লম্বা বাঁশের চোং, তার গায়ে দারুণ দারুণ সব ট্রাইবাল আর্ট, ছবির ফাঁকে ফাঁকে অজস্র ছোট ছোট হাওয়া চলাচলের ফুটো, তার মধ্যে ধূপকাঠি কিংবা ফুলের ডাঁটি গোঁজা যায়। আমরা দুজন যাব এইসব আপাত নিরীহ দর্শন ভারতীয় হ্যান্ডিক্রাফটের ব্যবসাদার সেজে। নিম্বারামকে রওনা করিয়ে দিয়ে সেদিন সন্ধেবেলা আমার বাঁশিটা নিয়ে উঠোনে পট হাউসের সামনে গিয়ে বসলাম। ভবানী মন্দিরে তখন রোজকার মতন ভজন শুরু হয়েছে। কিছুক্ষণ গানটা সুর শুনে নিয়ে বাঁশি ঠোঁটে লাগিয়ে ফুঁ দিলাম। সহজ সুর, ফলে তার সঙ্গে বাঁশি বাজানোয় বিশেষ সমস্যা হচ্ছিল না। তবে সমস্যা না হলেও সেই সন্ধ্যার চেষ্টায় কোনো ফল পাওয়া গেল না। তার পরের দিনও সেই একই দশা। দুবার ব্যর্থ হবার পর তিন নম্বর দিনে সন্ধ্যেবেলা উঠোনে বসে বাঁশি বাজাতে বাজাতে যখন বিপরোয়া হয়ে ভাবছি এবারে আর দেরি না করে সরাসরি কিছু করবার ঝুঁকিটা নিয়েই নেব, ঠিক তখনই ভাগ্যে শিকে ছিঁড়ল। বাজাতে বাজাতেই দেখি যোগেশ্বর লম্বা লম্বা পায়ে মন্দির ছেড়ে আমার দিকেই আসছে। কাছে আসতে বাঁশি থামিয়ে মুখ তুলে তাকালাম তার দিকে। সে ইশারায় মন্দিরের দিকে দেখিয়ে আমায় ডাকল, গুরুজি মহারাজ নাকি তিন দিন ধরে আমার বাঁশির আওয়াজ শুনে খুশি হয়ে ডেকে পাঠিয়েছেন, আজ সন্ধেবেলা ভবানীর সামনে বসে বাঁশি বাজিয়ে শোনাতে। বুকটা দুরদুর করে উঠল একবার। অন্যমনস্কভাবে পকেটে হাত চালিয়ে দেখে নিলাম পিনের কৌটোটা ঠিকঠাক আছে কিনা। তারপর বাঁশির হাতে রওনা হলাম তার সঙ্গে। চলতে চলতেই আলো আঁধারির সুযোগে যোগেশ্বরের নজরের আড়ালে একটা দু নম্বর পিন বের করে এনে পরিয়ে নিয়েছিলাম বাঁশির আগার গাঁটের ছেঁদায়। এই পিনগুলো আড়াই ইঞ্চি মতন লম্বা হয়। গাঁট ছাড়িয়ে এগিয়ে থাকা নলের মধ্যে তার দৈর্ঘ্য অতএব ইঁটে যাবে। সে মাপের হিসেব করেই অবশ্য বানিয়েছি একে। মন্দির ঘরে পৌঁছে দেখি আসর বেশ জমে উঠেছে। সন্তোষ সবে তার ভজন শেষ করেছে তখন।
দুদিন ধরে দূর থেকে আপনার বাজনা শুনছি, আজ তাই ভাবলাম ভবানী মাইয়ার সামনে বসে বাজাতে বলবো আপনাকে।
বাঁশিটা একবার কপারে ঠেকিয়ে বললাম, আমার সৌভাগ্য। তবে প্রথমে কিন্তু আমার বাংলাদেশের গান বাজিয়ে শোনাবো ভবানী মাইয়াকে, তারপর আপনাদের পছন্দের গান বাজিয়ে শোনানো যাবে। একে একে বন্দে মাতরম, মায়ের দেওয়া মোটা কাপড়, ধনধান্য পুষ্প ভরা, ওঠো গো ভারত লক্ষ্মী, এইসব গানের সুর বাজিয়ে শোনাতে শোনাতে কখন যে নিজেই মজে গিয়েছিলাম তাতে টের পাইনি। হঠাৎ খেয়াল হল কখন যেন অলক্ষ্যে রাত বেড়েছে। এই ঘরে আলো জ্বলেনি আজ, সবাই মুগ্ধ হয়ে পাথরের মূর্তির মতন বাঁশি শুনছে। আধো অন্ধকারে দেখা যাচ্ছিল সবারই মাথা একটু একটু ঢুলছে, তন্দ্রা মতন এসে গেছে এদের। বাংলা ছেড়ে এইবার শ্যাম বাভিস্কারের এক অমর ভজনের সুর তুললাম আমি বাঁশিতে। নিস্তব্ধ হয়ে গেছে তখন গোটা ঘর। বাঁশির ঘুমপাড়ানি মোহ জড়ানো সুর বাদে সে ঘরে আর কোনো শব্দ শোনা যায় না তখন। বাজাতে বাজাতেই অন্ধকারে বাঁশির নলটা ঘুরিয়ে ধরলাম বীরেন্দ্র সিংহের দিকে। তারপর সমের বিরতির সুযোগে তার সবকটা ফুটো আঙুল দিয়ে চেপে ধরে প্রাণপণে ফুঁ দিলাম একটা। সামান্য হিসির শব্দ হল, হাওয়ার চাপে পাল্লা গাছের রস মাখানো পিন ছুটে গেল অব্যর্থ লক্ষ্যে। পর মুহূর্তে বাঁশিতে ফের জেগে উঠল ভজনের সুর। এরপর মন কেমন করা সেই সুর বারবারই ঘুরে ফিরে যাচ্ছিল সেই ঘরের অন্ধকার হাওয়ায়। আর মাঝে মাঝেই সুর জ্যোতিগুলোতে পৌঁছে খণ্ড মুহূর্তের নৈশব্দের সুযোগে এক একটা করে পিন ছুটে যাচ্ছিল নিখুঁত লক্ষ্যে। একসময় বাজানো শেষ করে উঠে দাঁড়িয়ে বড় আলোটা জ্বালালাম আমি। মানুষগুলো জড়পিণ্ডের মতো ছড়িয়ে রয়েছে আমার পায়ের কাছে। পাল্লা গাছের রস মিশেছে ওদের রক্তে। আগামী বারো ঘন্টার মধ্যে চোখ খুলবে না এরা। নিঃশব্দে দ্রুত হাতে কাজ শুরু করলাম আমি। এই প্রধান বাড়িটা একটা দুর্গের মতন করে গড়া। এর ভেতরে নিরাপদেই থাকবে এরা। দরজা না খুললে মাকড়সা দূরস্থান একটা মাছিও ঢুকে আসতে পারবে না এর বাইরে থেকে। ভাড়ার ঘরে গিয়ে কিছু শুকনো খাবার প্যাক করে নিয়ে বেরিয়ে রেডিও রুমে গেলাম একবার। সেখান থেকে গোটা ঘটনাটা জানিয়ে আর পুঙ্খানুপুঙ্খ কিছু নির্দেশ দিয়ে দীর্ঘ একটা মেসেজ পাঠিয়ে দিলাম ফিঙ্গারটনের ওয়েবলেন্থে। তারপর বাইরে বেরিয়ে বাড়ির সদর দরজাটা হেঁটে দিলাম ভালো করে। প্রথমে একটা খাঁচায় বেশ কটা লার্ক ভরে সঙ্গে নিয়ে বাকিগুলোর পায়ের সুতো কেটে মুক্তি দিলাম। তারা ঝাঁক বেঁধে উড়ে চলে গেল কিচির মিচির করতে করতে। চাঁদ উঠেছে ততক্ষণে, কৃষ্ণপক্ষের এক টুকরো মরা চাঁদ। তার আবছায়া আলোয় মাকড়সাদের কাঁচ ঘরগুলোকে ভুতুড়ে দেখাচ্ছিল। এইবার বড় বড় কয়েকটা পাথরের টুকরো একত্র করে নিয়ে বাউন্ডারি ওয়ালের ঝাঁপ দরজার সামনে এসে দরজাটা একচিলতে করে খুললাম। তারপর সেখানে দাঁড়িয়ে সর্বশক্তি দিয়ে পাথরের টুকরোগুলোকে একে একে ছুঁড়ে দিলাম কাঁচঘরগুলোর দেওয়ালে। ঝনঝন করে ভেঙে পড়ছিল কাঁচের দেওয়ালের বাধা। আবছা ফুতুরে আলোয় তীক্ষ্ণ চোখে তাকালে নজরে পড়ছিল তাদের ভেতর থেকে কিলবিল করে বেরিয়ে আসছে কালান্তক মৃত্যুদূতের দল। আমি আর দেরি করলাম না, বাইরে বেরিয়ে এসে ভালোভাবে ফের আটকে দিলাম দরজার ঝাঁপটা। তারপর বাইরের দেওয়ালের ঝাঁপ তুলে বেরিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটলাম বেটের দক্ষিণ সীমান্তে আমার লছমনিয়ার খোঁজে। দিন তিনেক পরে সুন্দরনগর পৌঁছে দেখি আমার জন্য সামরিক বিভাগের একটা জিপ অপেক্ষা করছে সেখানে। তার ড্রাইভারের কাছে জানা গেল 200 লালমুখ সৈনিকের একটা কনভয় কামান বন্দুক সঙ্গে করে দুদিন আগেই ভালান্দান বেটের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে রানের দক্ষিণ দিকে রেবন্তপুর ছাউনি থেকে। সিন প্রভিন্সের সেনানায়ক কর্নেল ওয়েদারস্টোন নিজে গেছেন তাঁদের সঙ্গে, আর সে রেবন্তপুর থেকে সোজা গাড়ি নিয়ে সুন্দরনগর এসে আমার জন্য অপেক্ষা করছে। বলতে বলতেই আমার উদ্দেশ্যে ওয়েদারস্টোনে লিখে রেখে যাওয়া একটা শুভেচ্ছা বার্তা বের করে এনে ড্রাইভার আমার হাতে দিল। এও জানলাম লাখ পাখির একটা ঝাঁক সঙ্গে করে নিয়ে গেছে সৈনিকরা বড় বড় খাঁচায় পুড়ে। যাবার আগে তারা নাকি খুব হাসাহাসিও করেছে নিজেদের মধ্যে তাদের কর্নেলের এহেন পাগলামি দেখে। শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম আমি। বেতারে আমার পাঠানো নির্দেশগুলো তাহলে অক্ষরে অক্ষরে পালন করা হয়েছে এই অবধি। ওয়েদারস্টোন কোনো ঝুঁকি নেননি। আশ্রমে পৌঁছে ওই সৈন্যদের হাসাহাসির দশাটা কেমন হবে তা ভেবে বেশ মজাই লাগছিল আমার। বন্দুক পিস্তলের বড় অহংকার এই গোড়াদের, অস্ত্র কাকে বলে তা এরা দেখতে পাবে এবারে। ওয়েদারস্টোনের চিঠিতে অনেক ভালো ভালো কথার সঙ্গে এও লেখা ছিল, অপারেশন সফল হলে সরকারের তরফে আমার খরচ খরচা বাদে আরো 5,000 টাকার পুরস্কার দেয়া হবে আমাকে। শুনে কোমরে পেঁচানো মোহরের পুরুষ্টু থলিটায় হাত বুলিয়ে নিলাম একবার। আয় রোজগার মন্দ হল না এ যাত্রায়। মনের মধ্যে খুঁতখুঁতুনি আমার থেকেই গিয়েছিল একটা। মানছি বীরেন্দ্র সিংহ লোকটা প্রতিশোধের লোভে উন্মাদ নররাক্ষস হয়ে উঠেছিল, কিন্তু প্রতিভা ছিল বটে লোকটার। সাধারণ অপরাধীর চেয়ে অনেক উঁচুতে তার জায়গা। তাকে একটা সামান্য চোর বা ডাকাতের মতন কোমরে দড়ি মেঁধে নিয়ে গিয়ে ফাঁসি কাঠে লটকাবে ইংরেজরা, এমন কথা ভাবতে খারাপই লাগছিল একটু। সেই খচখচানিটা বুকের মধ্যে নিয়েই ভাক্কির খাঁচা হাতে কলকাতায় এসে পৌঁছলাম কয়েকদিন বাদে। ভবেশ স্টেশনে নিতে এসেছিল আমাকে, গাড়িতে বসিয়ে সটান নিয়ে তুলল কেল্লার ভেতরে। সেখানে দেখি অবন্তি লালমুখ কালোমুখ হোমরা চোমরা জড়ো হয়েছে। বেশ খানিকক্ষণ ধরে তাদের হাজার গণ্ডা সওয়াল জবাব সামলে তারপর পাখির খাঁচা নিয়ে সদল বলে অসীমের বাড়িতে যাওয়া হল। পাখির ঝাঁককে হট হাউসে ঢুকিয়ে দেওয়া মাত্র যা তোলপাড় শুরু হয়ে গেল সে আর বলবার নয়। মজা দেখতে তখন সব লোকজন গিয়ে জুটেছে সেখানে। সেই ফাঁকে ভবেশ আর ফিঙ্গারটনকে ডেকে নিয়ে অসীমের ড্রয়িং রুমে গিয়ে বসে জিজ্ঞাসা করলাম, ওয়েদারস্টোনের থেকে কোনো খবর এসেছে? বীরেন্দ্র সিংহকে ধরতে পেরেছে?
নো বাবু, দ্য ম্যান প্রুভড টু বি আ লায়ন অ্যান্ড দ্য ডেডিকেশন অফ হিজ ফলোয়ার্স ওয়াজ বিয়ন্ড এনি প্রাইস। তোমার কথা মতো সঙ্গে করে নিয়ে যাওয়া লার্কের গ্যাং নিয়ে এরিয়াটা স্যানিটাইজ করিবার পর ওয়েদারস্টোন আর তার আর্মি যখন ভেতরে ঢুকিয়াছিল তখন তারা বেশ কিছু ডেড বডি সেখানে দেখিয়াছিল। মেইন বিল্ডিং থেকে শুরু করে বাইরে বের হওয়ার ট্র্যাপডোর পর্যন্ত নানা ডিস্টেন্সে ছড়িয়েছিল তারা। সবার বডিতে প্রচুর মাকড়সা দাঁড়ার দাগ ও বডিতে বহু ডেড মাকড়সা ছড়িয়েছিল। শুধু বীরেন্দ্র সিংহর যে ডেসক্রিপশন দিয়েছিলে তুমি সেরকম কারোর ডেড বডি ওখানে খুঁজে পাওয়া যায়নি। ট্র্যাপডোরের বাইরে নরম মাটির উপর কিছু পায়ের ছাপ শুধু পাওয়া গিয়াছে। সে ছাপ মেজার করে দেখা গিয়াছে পায়ের মালিকের ছ ফুটের বেশি হাইট। তারপর হোল এরিয়াটা কম্বিং করেও কোনো খোঁজ পায়নি তারা। মেবি তার ফলোয়াররা নিজেদের স্যাক্রিফাইস করে তাকে ঘিরে বডির ওয়াল তুলে বীরেন্দ্র সিংহকে বাইরে বের হওয়ার দরজা অব্দি পৌঁছে দিয়েছিল। ইটস আ মিরাকল দ্যাট হি সার্ভাইভড, ইয়েট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট হি ডিড। উই ওন্ট রেস্ট আনটিল উই অ্যাপ্রিহ্যান্ড দিস ইভিল জিনিয়াস। হি ইজ আ ডেভিল, বাট ওহ হোয়াট আ জিনিয়াস হি ইজ।
মুখে আর সাহেবকে কিছু বলিনি তখন, কিন্তু মনে মনে নিশ্চিন্ত ছিলাম বীরেন্দ্র সিংহকে ধরবার যোগ্য হতে ব্রিটিশ সিংহর এখনো অনেক দেরি। লোকটার মাথার ওপর 10 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল ব্রিটিশ সরকার, কিন্তু মানুষটা যেন একেবারে হাওয়ায় মিলিয়ে গেল। তারপর আর কোনোদিনও তার কোনো খোঁজ মেলেনি।
আচ্ছা কাকা, আপনার সেই ব্লাস্ট স্পাইডারের কি সবই মরেছিল? মানে একটাও কি বাঁচেনি?
গোটা পাঁচেক ক্যাকটাসকে স্যাম্পল হিসেবে বিলেতে চালান করেছিল সাহেবরা। এখনো এলিজিব্রোর এন্টোমোলজিক্যাল মিউজিয়ামে গেলে তার আরাকনোলজি উইংয়ে সেই ক্যাকটাস আর মাকড়সাদের বংশধরদের দেখতে পাবি। সাহেবরা গুণীর কদর করতে জানে। সে মাকড়সার বৈজ্ঞানিক নাম তারা দিয়েছে টেরিবলিয়া বীরেন্দ্রিস। মাস কয়েক আগে এলিজিব্রো থেকে জন কার্টন চিঠি দিয়ে জানাল কি এক দুরারোগ্য স্নায়বিক রোগের ওষুধ তৈরি হয়েছে নাকি ওর বিষ থেকে। আর এদেশে যে তারা এখনো বহাল তবিয়েতেই বেঁচে আছে তার প্রমাণ তো টুনুর মামার আনা ওই ক্যাকটাসটাই। আমি যা ভাবছি তা যদি সত্যি হয় তাহলে বীরেন্দ্র সিংহ বা তার কোনো পাগল চেলা নিশ্চয়ই ফের তার অসমাপ্ত কাজটা শুরু করে দিয়েছে।
বলতে বলতে হঠাৎই কিছুক্ষণের জন্য থেমে গিয়ে কি একটা ভেবে নিয়ে ক্যাকটাসটার দিকে হাত বাড়িয়ে কাকা ফের বললেন,
দাঁড়া খুলে দেখি একবার, ভয় পাস না, লাভ দেবার আগেই ধরে ফেলব। ঠিক,
আমরা সবাই ততক্ষণে উঠে দাঁড়িয়েছি লাভ মেরে, এমনকি টুনু নিজেও। ক্যাকটাসটা কোনো একটা দোকান থেকে কিনে নিয়ে এসে ও চাল মেরেছে সেইটা ঠিক, কিন্তু এই গল্পের পর ওর সামনে দাঁড়িয়ে থাকবার মতন সাহস তখন আমাদের আর নেই।
সমাপ্ত হল বিষবৈদ্য সিরিজের উপন্যাস মৃত্যু দূত। কাহিনী দেবজ্যোতি ভট্টাচার্য। বিষবৈদ্যর ভূমিকায় ছিলেন শ্রী শঙ্করী প্রসাদ মিত্র। কথক ও যোগেশ্বরের ভূমিকায় ছিলাম আমি অনুভব। নিম্বারামের চরিত্রে ছিল রক্তিম। বীরেন্দ্র সিংহর চরিত্রে ছিল ইন্দ্রনীল। সুকল্যাণের চরিত্রে ছিল আসঞ্জন। টুনুর চরিত্রে ছিল অর্ণব। ডক্টর অসীম দত্তর চরিত্রে ছিল স্নেহাদ্রি। রেবা দত্তর চরিত্রে ছিল পিয়ালি। ইন্সপেক্টর ভবেশের চরিত্রে ছিল রণদীপ। ডেভিড ফিঙ্গারটনের চরিত্রে ছিল পার্থ। এবং প্রিন্সের চরিত্রে ছিল অভিযান। শব্দগ্রহণ ও আবহ সৃষ্টি করেছে ঋদ্ধিমান, নির্দেশনা ও নাট্যরূপে আমি অনুভব। বিশেষ সহযোগিতায় ছিল লিও, পোস্টার ডিজাইন করেছে প্রীতম দেব। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প এবং উপস্থাপনা জানো কমেন্ট করে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা প্লিজ লাইক করে দিও, সবার সঙ্গে শেয়ার করে দিও, আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে দাও, আর তার পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। আবার আমাদের দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন একটা গল্প সঙ্গে নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, ভয়ে থেকো।